ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য যে ৮০৩২ জনের তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছিল, দেশটি ৩৭৪ জনকে প্রত্যাবাসনের জন্য পরিচয় নিশ্চিত করেছে।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
লোকসভা উপনির্বাচনে বিজেপি পর্যুদস্ত হলেও প্রধান বিরোধী দল কংগ্রেসের অবস্থাও কিন্তু অতি করুণ।
আরও রয়েছে আমাদের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলছেন যে মস্কো সরকার শিগগিরই সেদেশ থেকে ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কার করবে। দুপক্ষের জন্য গুপ্তচর বৃত্তিতে নিয়োজিত একজন সাবেক রুশ গুপ্তচরকে বিষ প্রয়োগের ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে যে ২৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের পরিকল্পনা করেছেন তার পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া এই ঘোষণাটি দিল। আজ মস্কোতে দেওয়া এক মন্তব্যে লাভরভ মেয়ের এই পদক্ষেপকে তাঁর কথায় গ্রাম্য বলে অভিহিত করেন এবং বলেন যে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার ব্যাপারে ব্রিটেনের কঠিন পরিস্থিতি থেকে মনোযোগ অন্যদিকে সরানোর জন্য এটা করা হয়েছে। লাভরভ বলেন যে প্রকাশ্যে তাদের জবাব দেওয়ার আগে মস্কো সরকার সরাসরি আনুষ্ঠানিকভাবে লন্ডন সরকারের সঙ্গে কথা বলবে। সাবেক গুপ্তচর সার্গেই স্ক্রিপল এবং তার মেয়ে ইউলিয়াকে ইংল্যান্ডের সলসবেরি শহরে একটি পার্কের বেঞ্চিতে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। গুরুতর অবস্থায় তাদেরকে হাসপাতালে রাখা হয়। একজন পুলিশ কর্মকর্তা সহ আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। ব্রিটেন বলছে যে তারা মনে করে এই আক্রমণের পেছনে রাশিয়ার হাত ছিল এবং মে রাশিয়ার বিরুদ্ধে অনেকগুলো ব্যবস্থা নেন, যার মধ্যে রয়েছে ১৯৭১ সালের পর এই প্রথম সর্বোচ্চ সংখ্যক রুশ কূটনীতিকদের বহিষ্কার। গতকাল হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায় যে তারা তাদের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাজ্যের পাশেই থাকছে। রাশিয়া স্নায়ু গ্যাস দিয়ে এই আক্রমণের জন্য দায়ী। রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করার ঘোষণার পর নেটোভুক্ত গুরুত্বপূর্ণ দেশ তুরস্কের সঙ্গে সংকট নিয়ে আলোচনার প্রচেষ্টা এখন হুমকির সম্মুখীন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুভ চাভুসোগ্লু আসন্ন ওয়াশিংটন সফর স্থগিত করা হয়েছে। কথা ছিল সোমবার তিনি আসবেন। এই সফর স্থগিত করার কোনো কারণ জানানো হয়নি, তবে এর আগে চাভুসোগ্লু এই বৈঠককে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে কুর্দি মিলিশিয়াদের যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে দুদেশের মধ্যকার মতভেদ মোচনের জন্য গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন। আঙ্কারা সরকার বলে তুরস্কের ভেতরে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে ওইসব জঙ্গি মিলিশিয়ার সম্পর্ক রয়েছে। বিশ্লেষকরা বলছেন যে দেশ দুটিকে কাছাকাছি আনতে টিলারসন পরিশ্রম করেছেন, যার মধ্যে রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে ৩.৫ ঘন্টার আলোচনা এবং জানুয়ারিতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার বাংলাদেশের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে যারা নিহত হয়েছেন তাঁদের স্মরণে বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে বাংলাদেশ। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
এ উপলক্ষে সকাল থেকে সারা দেশে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে এবং বিদেশে বাংলাদেশের সকল মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া শুক্রবারও সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান এবং উপাসনালয়ে দোয়া এবং প্রার্থনা কর্মসূচি নেওয়া হয়েছে। বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার বিধ্বস্ত হওয়া ওই উড়োজাহাজটিতে ৭১ জন আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে আছেন ৪ জন ক্রু সহ ২৬ জন বাংলাদেশি। বর্তমানে কাঠমান্ডুর হাসপাতালে আহত যে ১০ জন বাংলাদেশি চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে একজনকে বৃহস্পতিবার ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আহত বাংলাদেশিদের চিকিৎসার জন্য ঢাকা থেকেও ৭ সদস্যের একটি মেডিকেল টিমও একই দিন কাঠমান্ডু পৌঁছেছে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান সাংবাদিকদের জানিয়েছেন কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনার তদন্তে অন্তত ১ বছর লাগতে পারে। এদিকে ইউএস বাংলা এয়ারলাইন্স কাঠমান্ডুতে তাদের সকল ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকে জহুরুল আলম আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে সম্প্রতি আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনকালে নিহত ৪ জন বাংলাদেশি সেনা সদস্যের মরদেহ বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছে।
অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর তরফে জানানো হয়েছে, গত 28 ফেব্রুয়ারি মালির দোয়ানজা নামক স্থানে ভয়াবহ ইমপ্রুভড এক্সপ্লোসিভ ডিভাইস আইডি বিস্ফোরণে এই 4 বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া ওই ঘটনায় আরো 4 গুরুতর আহত হন। এর আগে মালিতে জাতিসংঘের মিশনে কর্মরত 3 বাংলাদেশি সেনা সদস্য আইডি বিস্ফোরণে 2017 সালের 24 সেপ্টেম্বর নিহত হন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পাকিস্তানের পূর্বাঞ্চলের একটি থানায় বুধবার রাতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 9 নিহত এবং আরও 20 আহত হয়েছেন। লাহোরের কাছে এই বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কেউ অবশ্য স্বীকার করেনি। পুলিশ কর্মকর্তা হায়দার আশরাফ বলছেন যে ওই শহরের রাওয়েন্দ এলাকায় বোমাবাজরা একটি মসজিদে আক্রমণ চালাতে চেয়েছিল যেখানে বিশাল এক ধর্মীয় সমাবেশ হচ্ছিল। ইসলাম ধর্ম প্রচারকদের গোষ্ঠী তাবলিগি জামাত এই সমাবেশের আয়োজন করেছে। বার্ষিক এই সমাবেশের সময় সাধারণত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এই ধর্মীয় দলটি একটি অত্যন্ত গোঁড়া ইসলামী উপদলের অংশ, যারা বলে যে মুসলমানদের জীবনে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিফলন থাকা উচিত এবং তার অনুসারীরা ইসলাম প্রচারের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ করতে বাধ্য।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের যে তালিকা মিয়ানমারকে দিয়েছিল, সে দেশ তার মধ্য থেকে মাত্র 91 পরিবারের 374 পরিচয় নিশ্চিত করেছে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ওই দেশটির কাছে প্রথম দফায় 1673 পরিবারের 8032 যে তালিকা হস্তান্তর করা হয়েছিল, মিয়ানমার কর্তৃপক্ষ তার মধ্য থেকে মাত্র 91 পরিবারের 374 পরিচয় নিশ্চিত করেছে। বাকিদের ব্যাপারে মিয়ানমার বলছে বাংলাদেশ অন্যান্যদের ক্ষেত্রে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে। মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন থ নেপিডোতে এক সংবাদ সম্মেলনে বলেছেন যে 374 পরিচয় নিশ্চিত হওয়া গেছে, প্রত্যাবাসনের প্রথম ধাপে সুবিধাজনক সময়ে তাদের ফিরিয়ে আনা হবে। বাংলাদেশের পক্ষ থেকে গত 15 জানুয়ারি মিয়ানমারের সকল শর্ত মেনে ওই তালিকা হস্তান্তর করা হয়। বাংলাদেশের কাছে বুধবার 374 নাম হস্তান্তর করা হয়েছে মিয়ানমারের পক্ষ থেকে। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা মিয়ানমারের ওই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে দেশটি যে প্রত্যাবাসনের ব্যাপারে আদৌ আগ্রহী নয় এটি তার প্রমাণ বলে মন্তব্য করেছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে গোটা দেশে রাজনৈতিক প্রতিহিংসার নবতম প্রতিবাদী আন্দোলন কর্মসূচি মূর্তি ভাঙার সংস্কৃতি এখনও অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়।
এবার অসমের কোকরাঝাড়ে ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেটা অবশ্য জানা যায়নি। ভারতীয় জনতা পার্টি বিজেপি এই ঘটনার নিন্দা করে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে অসম পুলিশ সূত্রের খবর। উল্লেখ করা যেতে পারে, চলতি মাসের শুরুর দিকে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরেই লেনিনের মূর্তি ভাঙা দিয়ে দেশজুড়ে এই কাণ্ড শুরু হয়। কলকাতাতেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার অভিযোগে 7 গ্রেপ্তারও করা হয়। এরপর রানীগঞ্জে মাইকেল মধুসূদন দত্তের মূর্তিতে রং লাগানো হয়। মধ্যপ্রদেশের জব্বলপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতেও রং লাগানো হয়। দেশের বিভিন্ন প্রান্তে কোথাও ডক্টর বিআর আম্বেদকর, কোথাও আবার মহাত্মা গান্ধী, এদের মূর্তিও ভাঙা হয়েছে। কেন্দ্রীয় সরকার মূর্তি ভাঙা রোখার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে, কিন্তু তাতে কাজ হচ্ছে না বলেই ওয়াকিবহাল মহলের অভিমত। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে আজ সিরিয়ার হামুরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় গাউতা শহরে সিরীয় সেনাবাহিনী যখন বিদ্রোহীদের শেষ প্রধান ঘাঁটিতে প্রবেশ করছে, তখন হাজার হাজার অসামরিক লোকজন ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। অবজারভেটরির পরিচালক রামি আব্দুর রহমান বলেন যে গত মাসে সরকারি বাহিনী এলাকাটি দখলে নেওয়ার অভিযান শুরু করার পর থেকে দামেস্কের কাছে এই অবরুদ্ধ এলাকা থেকে সর্বাধিক সংখ্যক লোক পালিয়ে যাচ্ছে। সিরিয়ার সৈন্যরা শেষ রাতের দিকে ওই এলাকায় যাওয়ার পথ করে নেওয়ার পর অসামরিক লোকদের গাড়িতে, মোটরসাইকেলে, এমনকি পায়ে হেঁটে ওই এলাকা থেকে পালিয়ে যেতে দেখা যায়। এই সপ্তাহে আরও আগের দিকে বহু আহত ও অসুস্থ লোকদের গাউটার পূর্বাঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়। আফগান সরকার সেখানকার তালিবানকে যে নিঃশর্তে আলোচনার সর্বসাম্প্রতিক প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে তাদের নীরবতায় ইসলামাবাদ ও ওয়াশিংটনে আশার সঞ্চার হয়েছে যে এই বিদ্রোহী গোষ্ঠীটি শান্তি প্রক্রিয়ায় যোগ দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। জিয়া এতিম খানা দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিনের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
গত রোববার উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চ থেকে খালেদা জিয়াকে 4 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন জামিনের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে চেম্বার বিচারপতির কাছে আর্জি জানায়। চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কোনো সিদ্ধান্ত না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। বুধবার পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি ছাড়াই রোববার পর্যন্ত জামিন আদেশ স্থগিত করেন। খালেদার আইনজীবীরা এতে আপত্তি জানান। তারা বলেন, আসামিপক্ষের কোনো বক্তব্য না শুনে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন আদালত, যা কিনা নজিরবিহীন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন লিভ টু আপিল দায়ের করে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক টুটুল বলেছেন, নিম্ন আদালত খালেদাকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন, তাই জামিন দেওয়ার কোনো সুযোগ নেই। সুপ্রিম কোর্টও জামিন দেওয়ার আদেশ স্থগিত করেছেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জামিনের বিরোধিতা করে বলেন, খালেদা জিয়া মেডিকেল গ্রাউন্ডে জামিন পেতে পারেন না, কারণ তিনি অসুস্থ এমর্মে কোনো মেডিকেল সার্টিফিকেটও জমা দেননি। বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ স্বাস্থ্য, বয়স এবং কম মেয়াদী শাস্তি বিবেচনায় অন্তত 4টি কারণে জামিন মঞ্জুর করেন। ওদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামিন স্থগিতাদেশ সরকারের ইচ্ছার প্রতিফলন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে হাতির আক্রমণে গত অগস্ট থেকে এই পর্যন্ত কর্তৃপক্ষের হিসেবে কক্সবাজারের বিভিন্ন স্থানে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়স্থলগুলোতে 12 জন রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছেন। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN-এর বাংলাদেশস্থ সাবেক প্রধান ডক্টর আইনুন নিশাত। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমির খসরু।
গত অগস্ট থেকে এই দফায় 7 লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয় হাতিসহ অন্যান্য বন্যপ্রাণী এবং সামগ্রিক জীববৈচিত্র্যের উপরে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। এমনকি হাতির আক্রমণে গত অগস্ট থেকে এ পর্যন্ত কর্তৃপক্ষ হিসেবেই কক্সবাজারের বিভিন্ন স্থানে শরণার্থীদের আশ্রয়স্থলগুলোতে 12 জন রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। জাতিসংঘ এই পরিস্থিতিতে উদ্বিগ্ন এবং ইতিমধ্যে রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা এবং হাতিসহ অন্যান্য বন্যপ্রাণীর নিরাপদ বসবাস ও চলাফেরা নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা IUCN-এর বাংলাদেশস্থ সাবেক প্রধান ডক্টর আইনুন নিশাত।
হাতি তার খাদ্যের জন্য এক স্থান থেকে আরেক স্থানে যায়। হাতিগুলো চোখে খুব ভালো দেখে না, কিন্তু তার ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রবল এবং স্মৃতিশক্তি আরো প্রবল। হাতিগুলোর একটা মূল অবস্থান থাকে যেখানে হয়তো সে বেশি সময় কাটায়, কিন্তু তারপরে তার খাবারের সন্ধানে বছরের এক এক সময় এক একটা জায়গায় যায় এবং সে কোথায় যাবে এবং যে রুট দিয়ে যাবে এটা মোটামুটি ফিক্সড। একটা জায়গাতে গেল, সেখানে হয়তো সাফিসিয়েন্ট খাবার পেল না যেখানে সে প্রতি বছর যাবে, আর কিছু জায়গা আছে যেখানে হয়তো 2 বছর 3 বছর 4 বছর পরে একবার যাবে, কিন্তু রুটটা ফিক্সড। আমরা আগেও দেখেছি যে আর্মির ক্যাম্প যেখানে হতো, পুলিশের ক্যাম্প যেখানে হতো, যেটা ভ্যালিতে, সেখানে গিয়ে হাতি অ্যাটাক করছে। তো আমরা প্রায় বছর IUCN-এর পক্ষ থেকে গবেষণা প্রকল্প করি US এর সহযোগিতায়। সেখানে আমরা হাতির রুট গুলো চিহ্নিত করি যে হাতিগুলো কোথা দিয়ে যায়। গ্রামের লোকরা জানে, আপনি লক্ষ্য করবেন যে হিলট্র্যাক্সে যে পাহাড়ি লোকরা থাকে, উপজাতি যারা থাকে, তাদের বাড়িঘর কিন্তু কোনো সময় হাতি অ্যাটাক করে না। কারণটা হচ্ছে তারা হাতির রুটকে বাঁচিয়ে তাদের বাড়িঘর করে, কাজেই হাতির রুটে তারা যায়। আমাদের এখানে যেমন চুনতিতে কিছু হাতি অনেকটা আটকা পড়েছে, কারণ ঢাকা চট্টগ্রাম রাস্তাটা চুনতিটিকে দুভাগ করেছে। তো আমরা ওই সময় সমস্ত রুটগুলো চিহ্নিত করে সেই রুটে সাইনবোর্ড স্থাপন করি যে এটা হাতির রুট, এই জায়গাটা আপনারা দখল করবেন না। দ্বিতীয়ত, যে রুটের ভিতর দিয়ে রাস্তা তৈরি হয়েছে, আমি নিজে সেখানে সেই সময় 10-12 বছর আগে ট্রাক এবং বাসের ড্রাইভারদেরকে নিয়ে মিটিং করে তাদেরকে আমরা অবহিত করি যে ভাই এটা হচ্ছে হাতির রুট, এখন আপনার রাস্তাটা মধ্যখান থেকে গেছে। হাতিগুলোর নিয়ম হচ্ছে হাতির পালের যে বড় হাতিটা প্রধান হাতি সে সামনে থাকে, সে রাস্তার উপরে এসে দাঁড়ায়। তখন আমরা বাস ড্রাইভারদেরকে রিকোয়েস্ট করেছি যদি হাতি দেখেন রাস্তার উপরে তাহলে একটু দূরে থেকে থেমে যাবেন, আলো বন্ধ করে দেবেন, দেখবেন যে হাতির দল রাস্তা এপার থেকে ওপার চলে গেছে। তো এখন রোহিঙ্গারা যেখানে ক্যাম্প করেছে সেখানে এই হাতির রুটের মধ্যে পড়েছে। হাতি ওখানে থাকে না, হাতি খাবারের জন্য ওটা পার হয়ে আসে, টেকনাফের কিছু জায়গাতে আসে এবং কোথায় আসে স্থানীয় লোকজন জানে। রোহিঙ্গারা আসার পরে হুড়মুড় করে যখন তাদের জন্য বাড়িঘর তৈরি করা হয়েছে, আশ্রয়স্থল তৈরি করা হয়েছে, এই হাতির রুটটাকে ইগনোর করা হয়েছে। আমার ভয় হচ্ছে সামনের বছর আবারও হাতি আসবে, কারণ তার খাবারটা কোথায় আছে সে জানে। হয়তো এই বছর তাদেরকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে, অ্যাটাক করা হয়েছে, সেজন্য হয়তো সামনের বছর হয়তো সে ভেবে চিন্তে আসবে, কিন্তু তার খাবারের জায়গাটার জন্য সে প্রতি বছরই মুভ করবে। এটা হচ্ছে যে যেটা হাতিটা মোবাইল অ্যানিমাল সেই জন্য। আর ওই এলাকাতে বেশ কিছু বিশিষ্ট বন্যপ্রাণী ছিল, এক ধরনের বানর ছিল, ক্র্যাব ইটিং ম্যাকাক বলা হয়, হরিণ ছিল, সংখ্যা অবশ্য কমে গিয়েছিল, অন্যান্য বন্য প্রাণী বেজি কিংবা গুইসাপ কিংবা সজারু, ছোটখাটো বিভিন্ন ধরনের বন্য প্রাণী ছিল, গাছে পাখি ছিল প্রচুর। তো সেগুলো সরে গেছে, তাদের আবাসস্থল সংকুচিত হয়েছে সেটা বলা যেতে পারে, তারা হয়তো মারা পড়েনি, তারা সরে গেছে। আর ওই জায়গাটা এমনিতেই একটা ইকোলজিক্যাল পার্ক, একটা রিজার্ভ ফরেস্ট, অর্থাৎ ওটাকে ওখানে সরকার ঘোষণা করেছিলেন যে এটা বন্যপ্রাণীর জন্য একটা আবাসস্থল, নিরাপদ আবাসস্থল যাতে হতে পারে। তো সেই ইকোলজিক্যাল পার্কটা একেবারে শেষ হয়ে গেছে। আর তার সাথে যেটা যোগ করতে হয় সেটা হচ্ছে গাছ তারা কেটেছে রান্না করার জন্য, লাকড়ির জন্য, তারপরে তারা শিকড়ও উপড়ে ফেলেছে। এখন যখন শিকড় উপড়ে ফেলেছে মাটিগুলো ট্রিমেন্ডাসলি ডিস্টার্ব হয়েছে, যেটা থেকে আমরা ভয় পাচ্ছি যে বর্ষা নামলে প্রচুর ল্যান্ডস্লাইড হবে। অর্থাৎ জীববৈচিত্র্য অথবা ইকোসিস্টেমের যে একটা ফাংশন আছে যে স্লোপটাকে মেনটেন করা, সেই স্লোপটাকে মেনটেন করতে পারবে না, এটা কিন্তু বিরাট একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। পানিটা যাতে খুব দ্রুত নিষ্কাশিত হতে পারে এবং স্লোপ ফেলিয়ে যাতে না হয় তার জন্যে আমার ধারণা যে সরকার অবহিত আছেন এবং এই ব্যাপারে হয়তো তারা পরিকল্পনা করবেন। তবে জীববৈচিত্র্যের ক্ষেত্রে হাতির সাথে যে সংঘাতটা এটা অত্যন্ত অনভিপ্রেত, কারণ হচ্ছে রুটগুলো আইডেন্টিফাই করে সেখানে সাইনবোর্ড দেওয়া ছিল যে এটা হচ্ছে হাতির রুট, সেটাকে বাদ দিয়ে এই বসতি স্থাপন করা উচিত ছিল।
জাতিসংঘ সহ অন্যান্য সংস্থা এই রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এবং হাতির খাবারের সংস্থানের জন্য একটা উদ্যোগ নিয়েছে, তা আপনি কি মনে করেন যে এই সমস্ত উদ্যোগে আপনার কোনো কাজ হবে?
আমি খুব একটা বিশ্বাস করতে পারি না, তার কারণ হচ্ছে অল্প একটা জায়গার মধ্যে 8-9-10 লক্ষ লোক, সেখানে হাতির রুট তারা কি করে ছেড়ে দেবেন? আর হাতির খাবারটা যেখানে ছিল সেখানে আমার তো ধারণা যে খাবারের জায়গাটা নষ্ট হয়ে গেছে, খাবারটা নেই, হাতিগুলো আসলে সে খাবার পাবে না। কাজেই অন্য যেখানে হাতিগুলোর মুভমেন্ট হয়, অন্যান্য আরো যে সমস্ত জায়গাগুলো চিহ্নিত করা আছে সেখানে যদি উপযুক্ত গাছ লাগানো হয়, কলা জাতীয় গাছ, তারপর ছোট ছোট ঢাকি জাম, বিভিন্ন ধরনের, এটা বন্যপ্রাণী বিশেষজ্ঞ যারা আছেন, আমি যাদেরকে নিয়ে কাজ করেছিলাম তারা সেই ব্যাপারে পরামর্শ দিতে পারবেন। সাধারণত যে জায়গাতে যায় সেখানে যদি উপযুক্ত পরিমাণ খাবার উৎপাদন করা হয় তাহলে হয়তো হাতি এদিকে আসবে না, কিন্তু সেটা কতটুকু পরিকল্পিতভাবে করা হচ্ছে এটা আমার জানা নেই।
ডক্টর আইনুন্নিসাদ মনে করেন রোহিঙ্গাদের কারণে বন্য প্রাণীসহ জীববৈচিত্র্যের উপরে যে বিরূপ প্রভাব ইতিমধ্যে পড়েছে এবং ভবিষ্যতে পড়বে তা মোকাবেলায় দীর্ঘমেয়াদী, টেকসই ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাময়িক কোনো ব্যবস্থা পুরো সংকট মোকাবেলার জন্য যথেষ্ট নয় বলে তিনি মনে করেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের উপনির্বাচনের ফলাফলে বিজেপির দুর্দশা দেখে বিরোধী দলগুলি খুশি হয়েছে। এ পর্যন্ত সংসদের উপনির্বাচন বা রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেস তেমন সফল হয়নি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
লোকসভা উপনির্বাচনে বিজেপির বিপর্যয় দেখে স্বভাবতই খুব খুশি বিরোধীরা। কিন্তু প্রধান বিরোধী দল কংগ্রেসের হাল তো আরও খারাপ। 2014 লোকসভা নির্বাচনের পর থেকে দেশে 21টি উপনির্বাচনে বিজেপি জিততে পেরেছে মাত্র 4টি আসনে। 2014 থেকে 4 বছরে বিজেপির সাংসদ সংখ্যা 282 থেকে 272 নেমে এসেছে। লাভবান হয়েছে আঞ্চলিক দলগুলি। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য জোট সঙ্গীদের ওপর এবার বিজেপিকে বেশি বেশি নির্ভর করতে হচ্ছে। এর ফলে সঙ্গীরা বিজেপির কাছ থেকে বাড়তি সুবিধে পেতে চাপ দিচ্ছে। ওদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস চাইছে 2019 লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটকে তারাই নেতৃত্ব দেবে, কিন্তু অন্য দলগুলি দুর্বল কংগ্রেসকে মানবে কতটুকু? গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ে এই প্রথম বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হল। অন্যদিকে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এসব বিষয় নিয়ে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাহিদুল ইসলাম।
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পাহাড়ে হয়ে গেল দুদিনের বাণিজ্য সম্মেলন, আর সে সম্মেলনে প্রায় 2000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। এই বিষয়টি নিয়ে এখন আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে। পরমাশিস ঘোষ রায়, উত্তরবঙ্গের পাহাড়ে এই প্রথম বাণিজ্য সম্মেলন হলো, এর কারণ কি?
কারণ বলতে যেটা বলা যায় যে আমাদের রাজ্য প্রশাসন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যবাসী দীর্ঘদিন ধরে দেখে আসছে যে উত্তরবঙ্গের পাহাড়ের জনজীবন বিপর্যস্ত। ভৌগোলিক সীমানা অনুযায়ী পাহাড়, ভৌগোলিক দিক থেকে বলা যায় পাহাড় একটা দুর্গম অঞ্চল ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই তো দার্জিলিং জেলা, কিন্তু দীর্ঘদিন ধরে, বেশ কয়েক বছর যাবৎ উত্তরবঙ্গের গোর্খাল্যান্ড, পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে একটা আন্দোলন ওখানে গোর্খা জনমুক্তি মোর্চা করে আসছে। এই লাস্ট বছরের, লাস্ট 2017 বছরটাতে 104 দিন ধরে একেবারে হিংসাশ্রয়ী আন্দোলন, ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি ধ্বংস। আর দার্জিলিং এর পাহাড় যেহেতু ভ্রমণ পিপাসু বাঙালিদের কাছে একটা অন্যতম বেড়ানোর জায়গা, সেখানকার পর্যটনটা একেবারে ভেঙে পড়েছিল, মানে একটা বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে যে এই জায়গাটাকে একটা শান্তি স্থিতি ফিরিয়ে আনতে গেলে, সেটা যখন এখন ফিরে এসেছে, সেইখানকার মানুষের দৈনন্দিন জীবন, অর্থনীতি যে ভেঙে পড়েছিল, সেই জন্য ওইখানে কিছু মানুষের আর্থিক সুবিধা দেওয়ার দরকার, সেখানে কিছু বিনিয়োগের প্রয়োজন। এই ভাবনা থেকেই সরকারি স্তরে আস্থার বাস্তব রূপায়ণ আমরা দেখছি গত দুদিন ধরে ওখানে একটি বাণিজ্য সম্মেলন রাজ্য প্রশাসনের উদ্যোগেই সংগঠিত হলো।
আমরা বলছিলাম বাণিজ্য সম্মেলনে প্রায় 2000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে, কোন কোন ক্ষেত্রে বিনিয়োগের এসব প্রস্তাব এলো?
এখনো পর্যন্ত সম্মেলনের শেষে সরকারি ভাবে যেটা জানানো হয়েছে, উদ্যান পালন, কৃষি ভিত্তিক নানান প্রকল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, পর্যটন, হোটেল ব্যবসা, হস্তশিল্পের মতন 18টি ক্ষেত্রে প্রায় 2000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে এই গত দুদিনের বাণিজ্য সম্মেলনে।
পাহাড়ে অশান্তি লেগে থাকার পেছনে সিকিমের প্রচ্ছন্ন মদত ছিল বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে, এমন বাস্তবতায় এখন জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে সিকিমের মুখ্যমন্ত্রীর প্রস্তাব এসেছে বৈঠকে বসার, এ ব্যাপারে আপনি কি জানেন?
হ্যাঁ, গতকালই ছিল এই বাণিজ্য সম্মেলনের শেষ দিন। সেই শেষ দিনের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি মঞ্চ থেকেই ওখানকার মানুষজনকে জানিয়েছে যে সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক বসে বসার প্রস্তাব দিয়েছেন, এবং সেটা মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেই প্রস্তাবকে সম্মতি জানিয়ে তাদেরকে জানিয়েও দেওয়া হয়েছে বৈঠকে বসা হবে, এবং সেই বৈঠকটা হচ্ছে আগামীকাল 16 মার্চ আমাদের রাজ্যের যে উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন রয়েছে শিলিগুড়িতে, সেই উত্তরকন্যায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে।
কেবল দুই মুখ্যমন্ত্রী বৈঠকে বসছেন নাকি তাদের সঙ্গে প্রতিনিধি দলও থাকছেন?
দুই রাজ্যের মুখ্যমন্ত্রী তো বসবেনই, সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর সেক্রেটারিয়েটে সচিবালয়, সচিব স্তরের লোকেরা, অন্যান্য মন্ত্রীরাও বসতে পারে। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তো বসবেনই, এবং আরো সেটা এখনো অফিসিয়ালি সেরকম কিছু বলা হয়নি, কিন্তু আশা করা হচ্ছে, ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী সঙ্গে তার সচিবালয়ের লোকেরাও বসবে, ওখানকার সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যে সচিবালয়ের লোকেরা বা সংশ্লিষ্ট দপ্তরের কোনো মন্ত্রীরা আসলেও আসতে পারে।
পাহাড়ের এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কি প্রতিক্রিয়া আপনি কিছু জানতে পেরেছেন?
হ্যাঁ, আমি ইতিমধ্যেই পাহাড়ের এই বিস্তারিত এই যে বাণিজ্য সম্মেলন এবং এই বর্তমান পরিস্থিতি নিয়ে কলকাতা শহরের দুজন সাংবাদিক এবং একজন সাধারণ নাগরিক প্রতিক্রিয়া শোনাবো। আমি প্রথমেই সাংবাদিক ঋত্বিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া শোনাচ্ছি।
সামাজিক বা রাজনৈতিক অস্থিরতা বা অনিশ্চয়তা জন্ম হয় এক ধরনের ক্ষোভ এবং বঞ্চনা থেকে। সেই দিক থেকে দেখতে গেলে সামাজিক এবং রাজনৈতিক এই আন্দোলন এর থেকে মুক্তি পাওয়ার বা সমাধানের রাস্তা কিন্তু অন্তত একটা সমাধানের রাস্তা কিন্তু উন্নয়নের প্রক্রিয়াটিকে চালু করা। উন্নয়ন হলে যেটা হয়, যেটা আমরা অর্থশাস্ত্রে দেখেছি রবিনস্টাইন ডোটনের গ্রোথ মডেল যেটাকে বলে, অর্থাৎ একটা উন্নয়নের শৃঙ্খল ছড়িয়ে পড়ে। কোনো একটা জায়গায় ছোট্ট একটা কাপড়ের কারখানা যদি হয়, সেই কাপড়ের কারখানা যারা কাজ করে তাদের পরার জন্য জুতো, সেই জুতো তৈরির কারখানা, সেই জুতোর কারখানা যারা কাজ করে, জামার কারখানা যারা কাজ করে তাদের খাবার দাবারের জোগাড়ের ব্যবস্থা, এইভাবে এই যে একটা থেকে একটা ডিম্যান্ড বা চাহিদার একটা শৃঙ্খল তৈরি হয় এবং সেই চাহিদার শৃঙ্খল থেকে উন্নয়নের শৃঙ্খল তৈরি হয়, আখেরে ওই পুরো এলাকাটাই একটা অর্থনৈতিক প্রগতির পথে এগিয়ে যায়। সেই দিক থেকে দেখতে গেলে দার্জিলিংয়ের যে একটা লাগাতার একটা অস্থিরতা চলছিল, হঠাৎ করে শুরু হয়েছিল এটা, তো সেইটা থেকে বেরোনোর জন্য কিন্তু উন্নয়ন ছাড়া কোনো গতি নেই। অর্থাৎ উন্নয়নের প্রক্রিয়া শুরু হলে যে মুহূর্তে একটা বাড়ির লোক নেবে তার বাকির বাড়ির লোক কর্মসংস্থান হয়েছে কি রোজগারের ব্যবস্থা হয়েছে, সেও খুব স্বাভাবিকভাবে সেই উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে চাইবে। এটা যেমন সদর্থার্থী, তেমনি যারা এই অস্থিরতাটা আগে সরাতে চাইছিল তাদেরকে বিচ্ছিন্ন করা, কারণ তাদের আজকে সমর্থন করবে না, সেটাও তৈরি হবে এবং বা তারা চাইতে পারে যে আমরাও ওই উন্নয়নে যুক্ত হই, নাহলে আমরা কিন্তু আরো কি করবো। দার্জিলিং এর মতো একটা সুন্দর জায়গা, একটা পিকচারেস্কিউ জায়গা, যেখানে কিন্তু কৃষি, হর্টিকালচার, টি, ট্যুরিজম, শুধু ট্যুরিজম, পর্যটন, অসংখ্য শিল্পের কিন্তু খুব উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সেটাকে যদি কাজে লাগানো যায় এবং এলাকাটা যদি উন্নয়ন সম্ভব হয়, তাহলে মনে হয় কিন্তু ধীরে ধীরে এই যে সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা সেটা বন্ধ হতে বাধ্য। বিনিয়োগ ঠিক কত কোটি টাকার এসছে বা কত টাকা ফিগুলি হয়ে যায় না, কিন্তু অন্তত শুরু হিসেবে এটা একটা অত্যন্ত সদক্ষতি শ্রেণীর কোনো সন্দেহ।
আমরা চলে আসবো সাংবাদিক সুমন ভট্টাচার্যের প্রতিক্রিয়ায়।
দার্জিলিং এর বিচ্ছিন্নতাবাদী শক্তিকে দমন করার পর এবার শান্তি ফেরাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসলেন সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং এর সঙ্গে। এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের মনে রাখতে হবে দার্জিলিং এর বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সময় বারবারই অভিযোগ উঠেছে যে সিকিমের সরকার এবং প্রশাসন দার্জিলিং এর বিচ্ছিন্নতাবাদী শক্তি বা আরো পরিষ্কার করে বলতে গেলে বিমল গুরুংকে মদত দিচ্ছে। কিন্তু বিমল গুরুং পাহাড় ছাড়া হয়ে যাওয়ার পর থেকে দার্জিলিং এর শান্তি অনেকটাই ফিরেছে এবং অতি সম্প্রতি দার্জিলিং এর শিল্প সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় বিনিয়োগের আশ্বাসও জোগাড় করে নিয়েছে। এই পরিস্থিতি সিকিমেরও পশ্চিমবঙ্গের পাশে এসে দাঁড়ানোর ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আরেকটি প্রতিক্রিয়া সাধারণ মানুষ শিক্ষক কৃষ্ণগোপাল দাস।
বাঙালি ভ্রমণ পিপাসু যারা, তারা ছুটি গেলেই হয় সমুদ্র না হলে পাহাড়, যে কোনো একটা জায়গায় তারা ঘুরতে যায়। কিন্তু বিমল গুরুং এর এই গুর্খাল্যান্ডের দাবিতে এভাবে দার্জিলিং এ পাহাড় অশান্ত হয়ে উঠেছিল, তাতে ভ্রমণ পিপাসু বাঙালিরা এবং অন্যান্য যারা নাগরিক আছে তারা দার্জিলিং এ ঘুরতে যাওয়াটা ভুলেই গেছিল। কিন্তু যে বিজনেস সামিট হলো, হিল বিজনেস সামিট, তাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে পাহাড়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন, তাতে ভ্রমণ পিপাসু যারা তারা একটু আশ্বস্ত হয়েছেন।
দুদিনের বাণিজ্য সম্মেলন শেষ হয়েছে, আপনি কি মনে করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসলে পাহাড়বাসীকে কি বার্তা দিতে চাইলেন?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়বাসীকে যে কথাটা বলেছে যে বিগত দিনে যে আন্দোলন, যে জঙ্গিপনা হিংসাশ্রী আন্দোলন হয়েছে, সে আন্দোলনের মধ্য দিয়ে কোনো শান্তি আসতে পারে না। যাই হোক, যে কোনো কারণেই হোক, শান্তি ফিরে এসেছে প্রশাসনিক তৎপরতায়, সাধারণ মানুষ বুঝেছে। মুখ্যমন্ত্রী বারবার সেখানে গেছেন, মুখ্যমন্ত্রী এবার বলেছেন যে শান্তি ফিরেছে পাহাড়ে, শান্তি বজায় থাকবেন, আপনারা দেখবেন যে ভাগ্যলক্ষ্মী আপনাদের দরজায় এসে কড়া নাড়ছে। আগে পরিস্থিতিটা অনুকূল ছিল না, এখন সত্যি পরিস্থিতিটা অনুকূলে এসছে। আপনারা নতুন প্রজন্মের কাছে আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করার
যে সুযোগ আমরা এই মুহূর্তে তৈরি করতে পারছি সেটা যাতে বাস্তবায়িত হয় সেদিকে আপনারা নজর রাখুন, পাহাড়কে শান্ত রাখুন, আপনারা নতুন জীবনে অঙ্গীকার করুন, নতুন জীবনকে ফিরে পাওয়ার জন্য পাহাড়কে সুন্দর করে আপনারাই সাজিয়ে তুলতে পারবেন, এটা মুখ্যমন্ত্রী বলেছেন পাহাড়বাসীর কাছে।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
বিশ্বের সুখী দেশের 2018 সালের সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় পাঁচ ধাপ পিছিয়ে 115তে নেমেছে। 2017 সালে সুখী দেশের সূচকে দেশটির অবস্থান ছিল 110। এই বিষয়ে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন SDSN 156টি দেশের পরিস্থিতি পর্যালোচনা করে 2018 সালে ইউরোপের দেশ ফিনল্যান্ডকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে চিহ্নিত করেছে। মাথাপিছু আয়, স্বাস্থ্য ও গড় আয়ু, দুর্নীতির মাত্রার মতো কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে প্রতিবছর এই তালিকা তৈরি করে SDSN। সূচকে সবচেয়ে অসুখী দেশ হিসেবে সবার শেষে স্থান পেয়েছে আফ্রিকার দেশ বুরুন্ডি। 2017 সালে সুখী দেশের তালিকায় 14 নম্বরে থাকা যুক্তরাষ্ট্র এবছর চার ধাপ পিছিয়ে রয়েছে 18তম অবস্থানে। দক্ষিণ এশিয়ায় 75তম অবস্থানে থেকে সবচেয়ে সুখী দেশ হচ্ছে পাকিস্তান। বিপরীতে 133তম অবস্থানে থেকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে অসুখী দেশ হচ্ছে ভারত। দক্ষিণ এশিয়ার দেশ ভুটানের অবস্থান 97তম, নেপালের 101তম এবং শ্রীলঙ্কার 111তম। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন শুনবেন আমাদের নিয়মিত আয়োজন নারীকণ্ঠ, উপস্থাপন করছেন শেগুফতা নাসরিন কুইন।
শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারীকণ্ঠ। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ডক্টর মানসী রায়ের সঙ্গে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে তিনি অ্যাসোসিয়েট প্রফেসর। ডক্টর রায় অভিবাসন, বিশ্বায়ন, শিল্পোদ্যোগ ইত্যাদি বিষয় নিয়ে গবেষণা করেন। আসুন শোনা যাক তার সঙ্গে আমার কথোপকথন। ডক্টর মানসী রায়, আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি নারীকণ্ঠ অনুষ্ঠানে।
থ্যাংক ইউ।
ডক্টর রায়, আপনি দীর্ঘদিন ধরে সমাজবিজ্ঞান বিষয় পড়াচ্ছেন ও গবেষণা করছেন। আপনার কাছে প্রথমেই জানতে চাই, আপনি সমাজবিজ্ঞান বিষয় পড়তে এবং তা নিয়ে কাজ করার ব্যাপারে কিভাবে অনুপ্রাণিত হন?
অনেক দিনের আগের কথা, আমার নিজের ফ্যামিলি খুব একটা গরিব ছিল না। আমার ফ্যামিলি বেশ, আমার বাবা ডাক্তার ছিলেন, তো বেশ ভালো অবস্থা ছিল। কিন্তু আশেপাশে আমি অনেক কলকাতায় বা অন্য জায়গা যেখানে আমরা থেকেছি, অনেক আশেপাশের লোক ছিল যারা হু ডিডন্ট হ্যাভ ডিসঅ্যাডভান্টেজেস অফ ক্লাস। আমাদের বাড়িতে যারা কাজ করত, যারা ভদ্রমহিলা যারা কাজ করত, তারা কেন ওদের মানে ওরা কেন পাচ্ছে না যা আমি পেয়েছি, সেটা নিয়ে ছোটবেলা থেকে আমার খুব একটা ডিসকমফর্ট ছিল। আই থিংক
সে কারণেই বোধহয় আপনি সমাজবিজ্ঞান বেছে
নিয়েছেন। আই থিংক দ্যাট মাস্ট হ্যাভ বিন দ্য রুট কজ ফর মি টু ইউ নো ওয়ান্ডার অ্যাবাউট ইট।
আপনি যেসব বিষয়ে গবেষণা করেন এবং পড়ান, তার মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় ইন্টারন্যাশনাল মাইগ্রেশন এবং ট্রান্সন্যাশনালিজম এর বিষয়টি। মাইগ্রেশন এবং ট্রান্সন্যাশনালিজম সম্পর্কে আমাদের শ্রোতাদের একটু বুঝিয়ে বলবেন, বিশেষ করে এর মধ্যে পার্থক্যটা কি?
মাইগ্রেশন হচ্ছে একটা দেশ থেকে ছেড়ে অন্য দেশে যাওয়া। হ্যাঁ, দুটো ক্রাইটেরিয়ান নিয়ে মাইগ্রেন্ট হয়। একটা লোক যদি একটা কান্ট্রি এ থেকে কান্ট্রি বি তে যায়, তাহলে ওয়ান হচ্ছে চেঞ্জ অফ রেসিডেন্স, তার মানে ওর পার্মানেন্ট অ্যাড্রেসটা চেঞ্জ হবে ওয়ান। আর সেকেন্ড হচ্ছে রেকর্ড যেটা হবে দ্যাট চেঞ্জেস,
আমরা যেটাকে বলি অভিবাসন নেয়া বা অভিবাসী হওয়া আরেকটি দেশ। হ্যাঁ, আর ট্রান্সন্যাশনালিজম,
ট্রান্সন্যাশনালিজম ইজ অ্যান আউটকাম অফ মাইগ্রেশন, মানে ট্রান্সন্যাশনাল হয় যারা আগে মাইগ্রেন্ট হয়েছেন, ট্রান্সন্যাশনাল হয়েছে অ্যান্ড ইট ইজ অ্যান আউটকাম অফ গ্লোবালাইজেশন। তার মানে হচ্ছে কি, যে মাইগ্রেন্ট হয়েছে তারা কিন্তু they do not necessarily have to assimilate into the host society and can cultivate multiple links nije desher shongeo joto khani jorano thakte pare ar host country shongeo jorano thakte pare, they can lead a culturally dual life, they can do business in two countries, they can have economic activities from multiple countries.
বুঝতে পেরেছি, শুধু একটা দেশের সঙ্গে নয়, সে যে দেশেই জন্মগ্রহণ করুক না কেন তার বিভিন্ন দেশের সঙ্গে একটা সম্পর্ক থাকবে বা একটা লিংক থাকবে, তো আপনি এথনিক স্টাডিজ অর্থাৎ জাতিগত বিষয় নিয়েও গবেষণা করেন, মিয়ানমার থেকে যারা যুক্তরাষ্ট্রে এসে বসবাস শুরু করেন তাদের উপরও আপনার লেখা আছে, এ সম্পর্কে যদি একটু বলেন।
আমার কিউরিওসিটি ছিল বার্মিজ নিয়ে, কেন কি বার্মিজ হচ্ছে মোস্ট রিসেন্ট রেফিউজিস টু দ্য ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস হ্যাজ আ ভেরি লং হিস্ট্রি অফ অ্যাকসেপ্টিং রেফিউজিস ইন টু দ্য ফোল্ড। আমার গবেষণাটা ছিল ঠিক আছে কি করে তারা বার্মা থেকে ইউনাইটেড স্টেটসে এসছে, সবাই কি বার্মা থেকে আসতে পেরেছে না, রোহিঙ্গা মুসলিম তো আসতে পারছে না, তারা কি করে চীন বার্মিজ আইস। আমি যেটা আর্গুমেন্ট করেছি ওই পেপারে কি চীন বার্মিজ কুড অনলি মাইগ্রেট বিকজ দে ওয়্যার ক্রিশ্চিয়ানস, আ ফেথ বেসড অর্গানাইজেশন প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল অ্যাজ টু হু এন্টারস অ্যান্ড হু ডাজ নট এন্টার ইউনাইটেড স্টেটস।
গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন আপনি এর আগেও সেই কথা উল্লেখ করলেন, এর কি রকম প্রভাব আপনি দেখছেন দক্ষিণ এশিয়ায়?
প্রসেস অফ গ্লোবালাইজেশন শুরু হয়েছিল নর্দার্ন কান্ট্রিজে, নর্দার্ন কান্ট্রিজে শুরু হলো, তারপরে
মানে পশ্চিমে দেশগুলোতে, ওয়েস্টার্ন দেশগুলোতে,
ইউনাইটেড স্টেটস, ইউরোপ, নর্দার্ন ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপে বেশিরভাগ এটা মেজর ফোর্স দিয়ে শুরু হয়েছিল। আর এটা শুরু হয়েছিল কেন কি ওরা ইন্ডাস্ট্রিয়ালি অনেক ডেভেলপড ছিল, ঠিক আছে, কিন্তু এই ফোর্সটা তারপরে it embraced everybody, মানে all the other countries also got onto it. হ্যাঁ, সেই প্রসেসে অন্য অনেক দক্ষিণ দেশেরাও অনেক লাভ হয়েছে ওদের, ওদের বাণিজ্য বেড়েছে, ওদের অর্থনৈতিক বেড়েছে, অ্যান্ড সেই আর তারপরে তাছাড়া সঙ্গে সঙ্গে ওদের ডেভেলপমেন্টও হয়েছে। কিন্তু এখন কি হয়েছে, এখন কি দেখা যাচ্ছে, অনেক এই ওয়েস্টার্ন কান্ট্রিজ বা ইউরোপ হোক বা ইউনাইটেড স্টেটস হোক, দে হ্যাভ বিকাম মোর নেটিভিস্ট ইন আউটলুক, ইনওয়ার্ড লুকিং হয়ে গেছে, নিজেরটা দেখছে এখন। প্লাস থ্রি ফোর ইয়ার্সে টু অর থ্রি ট্রেন্ডস আর অন দ্য রাইজ, একটা হচ্ছে পপুলিজম, সেকেন্ড হচ্ছে নেটিভিজম, নেটিভিজম হচ্ছে প্রোটেকশনিজম বলতে পারো, নেটিভিজম হচ্ছে কি আমার আমার দেশ,
হ্যাঁ,
নেটিভিজম অ্যান্ড পপুলিজম, এই কম্বিনেশনটা ইজ আ ভেরি ফিয়ারফুল কম্বিনেশন, কিন্তু এটা রাইজ সব জায়গায় হচ্ছে,
যুক্তরাষ্ট্রে হয়েছে, ইউরোপে আমরা দেখতে পাচ্ছি,
হয়েছে ইন্ডিয়াতে হয়েছে, অন্য সব জায়গায় হচ্ছে। তো তাই জন্য এখন অনেক কোয়েশ্চেন্স হচ্ছে, ইজ গ্লোবালাইজেশন তাহলে কি ডেড, কি গ্লোবালাইজেশনের আফটার এফেক্টটা কি, তো অনেক এখন চিন্তাধারা হচ্ছে কি এটা কোথায় যেব, এটা কি হবে ফাইনালি। গ্লোবালাইজেশনটা এত একটা ট্রিমেন্ডাস ফোর্স যেটাতে আমাদের সব বাণিজ্য ইজ ইন্টারকানেক্টেড, অ্যান্ড টেকনোলজি ওয়াজ a very big factor in contributing to uniting the whole, linking the whole world. Social media dekhona, social media by internet, this is what has brought the whole world together, right?
Right. Tai dokkhin eshe ekhon onek mohila byabsha korchen, narir khomotayoner khetre ta koto ta probhab rakhche bole apni mone koren?
Tremendous khomota rakhche, age jokhon mera এন্টারপ্রেনারশিপ করত, আগে যখন বিজনেস করত, ছোট হোক বড় হোক মাঝারি হোক যেরকম ভাবে হোক, তারা বিজনেস করত অ্যাজ অ্যাজ এ হেল্প টু দ্য হাজব্যান্ড মেবি অর আ হেল্প টু দেয়ার ফ্যামিলি। নিজে বিকজ দ্যাট দে আর উইমেন দে ওয়ার নট গোয়িং ইন টু এন্টারপ্রেনারশিপ, তাই জন্যে ওদের পারসিভ করা হতো, মানে সোসাইটি পারসিভ করা হতো অ্যাজ এন অ্যাপেন্ডেজ, মানে অ্যাজ আ হেল্পার, বা ওদের হ্যাঁ মেয়েরা তো ওদের পয়সা দিতে হবে না, কম পয়সা দিলেও চলবে, তাই জন্য ওদের নিই আমরা। তো ওরকম আচ্ছা আমার মাও হেল্প করে দেবে, আমার ছেলেমেয়েরাও ঠিক আছে, আনপেড লেবার তারা দিত এই এন্টারপ্রেনারশিপের জন্য। সেইটা কিন্তু খুব চেঞ্জ হয়ে গেছে এখন, যেহেতু মেয়েরা কিছু মেয়েরা যারা খুব পড়াশোনা শিখেছে, খুব স্কিল আছে, whether it is through education they may be financial analyst বা খুব ম্যানেজমেন্ট করেছে বা অর্ডিনারি ছোট মোটো, কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্ট বিজনেস উইমেন হচ্ছে, তারা ব্যাংক থেকে লোন নিচ্ছে বা বাবার থেকে লোন নিচ্ছে বা দাদার থেকে লোন নিচ্ছে, বা নিজে আগে চাকরি করত সেই চাকরিটা সেই চাকরির পয়সা জমিয়েছে সেই টাকাটা নিয়ে আবার বিজনেসে শুরু করেছে। আমি একজনকে ভেরি রিসেন্টলি কথা বলছিলাম যে শিপিং ইন্ডাস্ট্রিতে, শিপিং আই মিন যেটা উইচ ইজ মেল ডমিনেটেড, পুরুষ বেশি কাজ করে, সেখানে সে ইজ আ ভেরি সাকসেসফুল শিপিং ম্যাগনেট। নিজের পয়সা নিয়ে নিজের ফ্যামিলি বিজনেস ছিল, সেখান থেকে টাকা ওর বাবা হেল্প করছে, নিজের অলসো যেহেতু কাজ করেছে অনেকদিন কিছুটা জমিয়ে, শি পুট এভরিথিং টুগেদার অ্যান্ড স্টার্টেড হার ওন লাইন অফ বিজনেস। দিস ইজ আ রিমার্কেবল চেঞ্জ কি মেয়েরা নিজের বিজনেস নিজের ওনারশিপ, and change of the major ownership, this is a remarkable change very recently, the major shakta de but major by the grit of their own determination and their hard work they have their own ownership, as shetar jonne I think they are much more empowered. ওরা যেমনি ফর এক্সাম্পল ভয় পায় না, ভয় পায় না মানে সোজাসুজি কথা বলতে, ভয় পায় না যদি দেখে যেখানে অত্যাচার হচ্ছে, ভয় পায় না যেখানে মানে কিরকম করে কোন কিভাবে পয়সাটা স্পেন্ড হবে। ইন্টারভিউ দিচ্ছিল কলকাতার খুব ইন্ডিয়ার খুবই ভেরি ভেরি ওয়েল নোন ওমেন এন্টারপ্রেনার, খুব লোকে খুব সম্মান করে। ও বললো কি আমায় আমি না যদি একটা ছেলে আর একটা মেয়ে ক্যান্ডিডেট হয় আর যদি সমান সমান ওদের কোয়ালিফিকেশনটা হয় এভরিথিং সেম আমি মেয়েটাকে চাকরিটা দিই। তো আমি বললাম এটা তো ডিসক্রিমিনেশন, বলে হ্যাঁ এটা পজিটিভ ডিসক্রিমিনেশন বলতে পারো। তো কেন সেটা বলে আমি ওটা ওকে দিই, কেন কি আই নো মহিলারা দে আর ভেরি গুড উইথ দেয়ার মানি, দে আর ভেরি গুড ইন ম্যানেজিং দেয়ার মানি, ইউনো ছেলেরা তো অনেক চান্স পাবে, এই মেয়েটাকে আমি চান্স দিই। আমি যখন রিসার্চ করছি তখন আমি ভাবছি এই ভদ্রমহিলা এত সাকসেসফুল এন্টারপ্রেনার হয়েছে তাই বলে তো আরেকজনের কথা চিন্তা করতে পারছে। তো
সোশ্যাল মোবিলিটি নিয়েও আপনি গবেষণা করেছেন, দক্ষিণ এশিয়া থেকে যারা এখানে আমেরিকা আসেন দক্ষিণ এশিয়ার ডায়াসপোরায় সোশ্যাল মোবিলিটির ইতিবাচক বা পজিটিভ দিকগুলো কি আপনি দেখছেন?
যেহেতু উই স্টার্টেড বাই সেইং কি মাইগ্রেশন রাইট, অনেকটা কোন ভিসা এসছেন যদি ওনারা স্টুডেন্ট হয়ে এসছেন, ফর এক্সাম্পল F1 ভিসা নিয়ে অনেকেই আসে এই দেশে, ঠিক আছে, যারা ধরো স্পাউসাল ভিসা নিয়ে এসছে তাদের ট্রাজেক্টরিটা অন্য হয়, যারা ফ্যামিলি রিউনিফিকেশনে এসছে তাদের ট্রাজেক্টরিটা অন্য হয়। যেই ভিসাতে তুমি একটা অন্য দেশে যাচ্ছ ওই ভিসাটা তোমার ডিটারমিন করে তোমার মোবিলিটি, আই এম টকিং অ্যাবাউট মোবিলিটি মানে সোশ্যাল মোবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইকোনমিক মোবিলিটি। হ্যাঁ, টু ফর এক্সাম্পল ইফ ইউ কাম অন আ স্পাউসাল ভিসা টু দি ইউনাইটেড স্টেটস স্পাউসাল ভিসাতে এসছো তাহলে তুমি কাজ করতে পারবে না কিছুদিন, ইউ তোমার আইদার ইউ হ্যাভ টু বিকাম আ সিটিজেন, তারপরে তোমাকে পড়াশোনা করতে হবে, একটা ডিগ্রি নিতে হবে, তারপরে তুমি কাজ করতে পারো। যদি ইফ ইউ কাম অ্যাজ আ স্টুডেন্ট, ইফ ইউ কাম অ্যাজ আ হাইলি কোয়ালিফাইড স্কিলড ওয়ার্কার, তাহলে দ্যার ইজ সোশ্যাল মোবিলিটি। ইউ উইল মানে যদি স্কুল আর কলেজ এখান থেকে ডিগ্রি যদি তোমরা নাও, তাহলে ইউ নো ইউ গেট ভেরি গুড জব, দেন দ্যার ইজ ডেফিনেটলি সোশ্যাল আর ইকোনমিক মোবিলিটি।
ডক্টর রায়, যুক্তরাষ্ট্রে মেয়েদের যে মিঠু আন্দোলনটা শুরু হয়েছে তার কি প্রভাব দেখছেন আপনি এখানে?
অনেক রকমের প্রভাব দেখছি, আর বেশিরভাগ আমার স্টুডেন্টের সঙ্গে কথা বলে বা ডিসকাশন যেগুলো হচ্ছে সেগুলো দেখে, প্রথমে হচ্ছে যেটা আমার সব থেকে বেশি মানে চোখে পড়েছে, পুরুষ মানুষরা খুব সচেতন হয়েছে এবারে। কেন সচেতন হয়েছে যেটা ডিসকাশনে বেরিয়েছে কি এটা আগের মতন নয়, এটা এত এতগুলো মেয়েরা এত রকমের হচ্ছে, এটা চলে যাবে না, এটা ইট ইজ নট আ পাসিং ফেজ, এত হয়েছে ওইটা। আর তাই জন্যে যেহেতু এত সচেতন হয়েছে, পুরুষদের ভেতরে পুরুষের অর্গানাইজেশনের ভেতরে অনেক ডিসকাশনস হচ্ছে। একটা হচ্ছে ডিসকাশন যেটা প্রাধান্য আমার লেগেছে, ইজ আগে যে যেটা চিন্তাধারা ছিল কি কি করে পুরুষ মানুষ মহিলাদের সঙ্গে ইন্টারাক্ট করবে, সেটা বোধহয় ঠিক নয়। আমাদের আরো সচেতন হতে হবে কি মেয়েরা কি চাইছে, কি মেয়েরা কি ভাবছে, আর দ্যাট আই থিঙ্ক ইজ আ রিমার্কেবল চেঞ্জ। কেন কি সমাজ তো পুরুষ মানুষ আর মহিলাদের নিয়ে হয়, তো একজনের শুধু শুধু বললেই আমার এই অ্যাসল্ট হয়েছে, আমার এই সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে বললেই তো হবে না, অন্যদিকটাও দেখতে হবে কি। তাই জন্যে সবাই এভরিবডি ইজ ইনভলভড, মেন অ্যান্ড উইমেন, ওয়ান ইজ দ্যাট। আর সেকেন্ড যেটা আমার চোখে পড়েছে ইজ পুরুষ মানুষ বা মহিলারা যারা যারা অ্যাসল্ট করেনি অর হ্যাভ নট বিন ভিকটিম অফ অ্যাসল্ট, দে অল ফিল রেসপন্সিবল। মানে ওরা তোমার বলেনি কেন, যেটা তুমি যদি দেখেছো ভুল দেখেছো তাহলে বলতে হবে ভুল হয়েছে, তুমি চুপ করে থেকেছো কেন। মানে পুরুষ হোক বা মহিলারা হোক, চুপ করে থাকা আর যাবে না।
ডক্টর মানসী রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়টা দেওয়ার জন্য।
থ্যাংক ইউ সো মাচ।
এখন শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর আনসারুল ইসলামকে বিশেষ বিশ্বজনীন সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। বিশেষ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করায় বিদেশি নাগরিক যারা সন্ত্রাসী তৎপরতায় সংশ্লিষ্ট বা যাদের তরফে সন্ত্রাসী তৎপরতা চালানোর ঝুঁকি রয়েছে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপিত হবে। যারা যুক্তরাষ্ট্র, আমেরিকার নাগরিক, জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি অথবা যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রতি ঝুঁকির কারণ হতে পারে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে আনসারুল ইসলামকে পরবর্তী সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং তা চালানোর নিমিত্ত যে অর্থের প্রয়োজন তা থেকে বঞ্চিত করা হবে। অন্যান্য নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আয়ত্তাধীন সকল সহায় সম্পত্তি ও স্বার্থ জব্দ করা হবে এবং আমেরিকান নাগরিকদের এই গ্রুপটির সঙ্গে ব্যবসায়িক লেনদেন করতে দেয়া হবে না। আনসারুল ইসলাম পশ্চিমী আফ্রিকি দেশ বুর্কিনা ফাসো ভিত্তিক একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী দলটি মালির সীমান্তের কাছে উত্তরাঞ্চল বুর্কিনা ফাসোতে কতগুলো হামলা চালিয়েছে। এই হামলায় অন্তর্ভুক্ত ছিল 2016 সালের ডিসেম্বর মাসে একটি সামরিক স্কোয়াডের বিরুদ্ধে হামলা যাতে এক ডজন সেনা সদস্য নিহত হন এবং যা বুর্কিনা ফাসোর সামরিক বাহিনীর বিরুদ্ধে অন্যতম ভয়াবহ এক হামলা বলে বিবেচিত। 2017 সালের ফেব্রুয়ারি মাসেও আনসারুল ইসলাম দুটি পুলিশ ফাঁড়ির উপর হামলা চালায় এবং অনুমান করা হচ্ছে যে 2017 সালের মার্চ মাসে সন্ত্রাসী গোষ্ঠীটি বুর্কিনা ফাসোর কুরফায়েলে একজন স্কুল পরিচালক এবং অন্য এক ব্যক্তির মৃত্যুর জন্য দায়ী। এসব শনাক্তকরণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিক এবং আন্তর্জাতিক সমাজকে জানানো হচ্ছে যে আনসারুল ইসলাম সন্ত্রাসবাদী তৎপরতা চালিয়েছে অথবা তাদের তরফে সন্ত্রাসী তৎপরতা চালানোর সবিশেষ ঝুঁকি রয়েছে।
সন্ত্রাসী নিষেধাজ্ঞার মাধ্যমে সন্ত্রাসী সংগঠন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখোশ উন্মোচিত করা যায় এবং তাদের বিচ্ছিন্ন করে ফেলা যায় এবং যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় তাদের বাধা দেওয়া যায়। এছাড়াও এসব শনাক্তকরণ যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাসমূহ এবং অন্যান্য বিদেশি সরকারকে সহায়তা করতে পারে। যুক্তরাষ্ট্র সরকার আনসারুল ইসলাম সহ সকল সন্ত্রাসী গ্রুপ তা সে যেখানেই তৎপর থাকুক তা নিশ্চিহ্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
এতক্ষণ শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল।
ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো কি আপনি দেখছেন? প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত 11:20 এনটিভি চ্যানেলে প্রচারিত হয় হ্যালো আমেরিকা। এতে থাকে আমেরিকার জীবনধারা, প্রবাসী বাঙালির জীবনের কথা আর সাক্ষাৎকার। আরও প্রচারিত হয় আমেরিকার রাজনীতি নিয়ে সাপ্তাহিক আলোচনা, দেখবেন আর টিভি চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যায়। রয়েছে ভিওএস 60, 60 সেকেন্ডে আমেরিকার প্রধান কিছু খবর, প্রচারিত হয় দেশ টিভিতে। আমাদের সব অনুষ্ঠান দেখতে পারেন ইউটিউব এবং ফেসবুকে ভিওএ বাংলার ফ্যান পেজে। অনুষ্ঠান দেখুন, উপভোগ করুন।
এখন খেলার খবর জানাবেন আহসানুল হক। আহসান, আপনার কাছে আজকে খেলার কি খবর আছে?
ধন্যবাদ। খেলার খবর মূলত ক্রিকেটের খবর। আপনি হয়তো জানেন যে বাংলাদেশ আগামীকাল খেলবে নিদাহাস ট্রফির, বলা যাচ্ছে এটা সেমিফাইনাল খেলা, এবং এই খেলায় তারা মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার, এবং এই খেলায় যে জয়ী হবে সেই দল কিন্তু ফাইনালে চলে যাবে এবং ফাইনাল খেলা হবে 18 তারিখ। বাংলাদেশের জন্য এই খেলায় জিততেই হবে যদি তারা ফাইনালে যেতে চায়, এবং বাংলাদেশ গত খেলায় ভারতের কাছে পরাজিত হলো এবং আমরা দেখলাম যে মুশফিক চমৎকার ব্যাটিং করে বাংলাদেশকে আবারও চেষ্টা করেছিলেন। শ্রীলঙ্কার সাথে যেইভাবে মুশফিক বাংলাদেশকে বিজয়ের পথে নিয়ে গিয়েছিলেন ঠিক একইভাবে চেষ্টা করেছিলেন ভারতের বিরুদ্ধেও, 72 রান করলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না, বাংলাদেশ পরাজিত হলো। কিন্তু দেখা যাক, এই খেলায় বাংলাদেশের জন্য একটা বড় ফ্যাক্টর হতে পারে যে সাকিব আল হাসান, তিনি ইঞ্জুরি সমস্যায় ভুগছিলেন কিন্তু তিনি আগামীকালকের খেলায় অংশ নেবেন, এবং যেহেতু সাকিব হচ্ছেন পৃথিবীর একজন অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার, সুতরাং আশা করা হচ্ছে যে সাকিবের কারণে হয়তোবা বাংলাদেশ কিছুটা ভালো অবস্থানে থাকবে। কিন্তু এটাও বলতে হয় যে শ্রীলঙ্কার কিন্তু কয়েকজন খেলোয়াড় খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছেন, খুব ভালো ফর্মে আছেন। কুশল মেন্ডিস, তিনি ভালো ফর্মে আছেন, এছাড়াও রয়েছেন কুশল পেরেরা, উপুল থরাঙ্গা, থিসারা পেরেরা এবং দাসুন সানাকা, এরা প্রত্যেকেই কিন্তু ভালো ফর্মে রয়েছেন। স্বাগতিক দেশ, নিজেদের পিচে তারা খেলবেন, সুতরাং তারা একটা শক্ত অবস্থানে রয়েছেন সেটা বলতেই হয়। আরেকটা বড় খবর হচ্ছে যে বেশ কয়েক বছর আগে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছিল, ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিল, এবারে নতুন আরেকটি দেশ তারা ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে, ওডিআই স্ট্যাটাস পেয়েছে প্রথমবারের মতো, সেটি হচ্ছে বাংলাদেশেরই প্রতিবেশী দেশ নেপাল। এবং নেপাল এই স্ট্যাটাসটি বা মর্যাদা যেভাবে পেল সেটি হচ্ছে তারা পাপুয়া নিউগিনিকে পরাজিত করেছে, এবং পাপুয়া নিউগিনি মাত্র 114 রানে অল আউট হয়ে যায়। এবং এই খেলায় নেপালের যিনি সবচেয়ে ভালো খেলেছেন তিনি হচ্ছেন দীপেন্দ্র সিং, তিনি 4টি উইকেট নেন 14 রান দিয়ে, এবং তারপর ব্যাটিংয়েও তিনি সাফল্য দেখান, তিনি 58 বলে 50 রান করেন, এবং এর ফলে নেপালের জন্য এটি একটি ঐতিহাসিক বিজয়। তারা ওডিআই স্ট্যাটাস পেল, অর্থাৎ তারা আন্তর্জাতিক পর্যায়ে এখন থেকে একদিনের ম্যাচে অংশ নিতে পারবে বাংলাদেশের মতোই। এই ছিল খেলার খবর।
শুনছিলেন খেলার খবর আসানুল হকের কাছে। এখন সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন আনিস আহমেদ।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলছেন যে মস্কো সরকার শিগগিরই সে দেশ থেকে ব্রিটিশ কূটনীতিকদের বহিষ্কার করবে। দুপক্ষের জন্য গুপ্তচর বৃত্তিতে নিয়োজিত একজন সাবেক রুশ গুপ্তচরকে বিষ প্রয়োগের ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে যে তেইশ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের পরিকল্পনা করেছেন তার পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া এই ঘোষণাটি দিল। আজ মস্কোতে দেওয়া এক মন্তব্যে লাভরভ মেয়ের এই পদক্ষেপকে তাঁর কথায় গ্রাম্য বলে অভিহিত করেন এবং বলেন যে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার ব্যাপারে ব্রিটেনের কঠিন পরিস্থিতি থেকে মনোযোগ অন্যদিকে সরানোর জন্য এটা করা হয়েছে। লাভরভ বলেন যে প্রকাশ্যে তাদের জবাব দেওয়ার আগে মস্কো সরকার সরাসরি আনুষ্ঠানিকভাবে লন্ডন সরকারের সঙ্গে কথা বলবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করার ঘোষণার পর নেটোভুক্ত গুরুত্বপূর্ণ দেশ তুরস্কের সঙ্গে সংকট নিয়ে আলোচনার প্রচেষ্টা এখন হুমকির সম্মুখীন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগ্লু আসন্ন ওয়াশিংটন সফর স্থগিত করা হয়েছে। কথা ছিল সোমবার তিনি আসবেন। বিশ্লেষকরা বলছেন যে দেশ দুটিকে কাছাকাছি আনতে টিলারসন পরিশ্রম করেছেন, যার মধ্যে রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে 3.5 ঘন্টার আলোচনা এবং জানুয়ারিতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে আজ সিরিয়ায় হামুরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় গাউতা শহরে সিরীয় সেনাবাহিনী যখন বিদ্রোহীদের শেষ প্রধান ঘাঁটিতে প্রবেশ করছে তখন হাজার হাজার অসামরিক লোকজন ওই এলাকা ছেড়েই চলে যাচ্ছে। অবজারভেটরির পরিচালক রামি আব্দুর রহমান বলেন যে গত মাসে সরকারি বাহিনী এলাকাটিকে দখল নেওয়ার অভিযান শুরু করার পর থেকে দামেস্কের কাছে এই অবরুদ্ধ এলাকা থেকে সর্বাধিক সংখ্যক লোক পালিয়ে যাচ্ছে। পাকিস্তানের পূর্বাঞ্চলের একটি থানায় বুধবার রাতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত 9 জন নিহত এবং আরও 20 জন আহত হয়েছে। লাহোরের কাছে এই বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। পুলিশ কর্মকর্তা হায়দার আশরাফ বলছেন যে ওই শহরের রায়বিন্দ এলাকায় বোমাবাজরা একটি মসজিদে আক্রমণ চালাতে চেয়েছিল যেখানে বিশাল এক ধর্মীয় সমাবেশ হচ্ছিল। আফগান সরকার সেখানকার তালিবানকে যে নিঃশর্তে আলোচনায় সর্বসাম্প্রতিক প্রস্তাব দিয়েছে সে বিষয়ে তাদের নীরবতায় ইসলামাবাদ ও ওয়াশিংটনে আশার সঞ্চার হয়েছে যে এই বিদ্রোহী গোষ্ঠীটি শান্তি প্রক্রিয়ায় যোগ দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করছে। আলোচনায় বসার জন্য এর আগে প্রস্তাবগুলো তারা তাৎক্ষণিকভাবে নাকচ করে দিয়েছিল। পাকিস্তানের সামরিক নেতারা বলছেন যে বিদ্রোহীদের আলোচনা টেবিলে বসানোর জন্য নতুন করে চাপ প্রয়োগের কারণে তাদের আচরণে এই পরিবর্তন এসছে। ঘটনা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা আছে এমন একজন পদস্থ সামরিক কর্মকর্তা বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করতে চেয়ে তালিবানের সাম্প্রতিক একটি খোলা চিঠিও আফগান যুদ্ধ বন্ধের লক্ষ্যে সহযোগীদের সঙ্গে নিয়ে নতুন করে চাপ প্রয়োগেরই ফল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের সর্বোচ্চ নেতাকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন এবং বলছেন ইরান পারমাণবিক বোমা তৈরি করলে সৌদি আরবে দ্রুত পারমাণবিক বোমা তৈরি করবে। আসছে রোববার প্রচারিত সিবিএসের 60 মিনিটস অনুষ্ঠানটিতে তিনি বলেন সৌদি আরব পারমাণবিক বোমা তৈরি করতে চায় না, তবে ইরান যদি তা করে তবে আমরাও সাথে সাথে পারমাণবিক বোমা তৈরি করব। আজ ওই সাক্ষাৎকারের প্রাক আলোচনা প্রকাশিত হওয়ায় দেখা যাচ্ছে যে সৌদি সিংহাসনের 32 বছর বয়সী উত্তরাধিকারী বলছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি আচরণ নাৎসি জার্মানির হিটলারের আচরণের মতোই।
এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের সঙ্গে যারা ফেসবুক লাইভে অংশ নিয়েছেন, যারা আমাদের খবর শুনছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাঝে 2-3 বার ইন্টারনেট সমস্যা হওয়ার জন্য আপনারা শুনতে পাননি, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম এবং প্রকৌশলী ছিলেন লিনাস রেমকাস। সবাইকে আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।